الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وذروا ظاهر الاسم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون.
আর তোমরা যদি গুনাহ, যেটা বহির এবং বাতিল, জাহের এবং বাতিল, যদি যারা গুনাহ কামায় তাদেরকে এই শাস্তি দেওয়া হবে যে কাম তারা করতেন। এই আয়াতে যে অর্থ, এটার দুইবার অর্থটা বলা হয়েছে। ইসিম অর্থ হল এই গুনাহ, যেটা জুলুম, যে কোনো রকমের ভুল বা কিছু উঠায় বা এরকম আমল যেটা নাফরমানি হয় এবং শাস্তির উপযুক্ত হয়, এরকম আমল যেটা নাকি জানে, যেটা মানুষকে নেকি দিকে নিয়ে যাতে থেকে বারণ করে, এরকম যে কোনো গায়ের কানুনি যেটা হরকত আছে সেটা এরকম অর্থ গুনাহ। কিন্তু এই লোক এখানে যেরকম ইসমের মধ্যে এটাই পার্থক্য করা হয়েছে যে যেরম যম অর্থ হল যারা ইচ্ছা করে, এরাদা করে, এটা হইতে পারে। কিন্তু এখানে ইসম অর্থ এই যেটা সাধারণত যেটা নিয়ত এরাদা করে সেটাই হয়ে থাকে। যা হোক, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই ইসমের উদাহরণ দিয়ে, উদ্ধৃতি দিয়ে দুটি কথা আল্লাহ তাআলা বলেছেন। একটা হুকুম হল এই, তুমি গুনাহ থেকে প্রথম থেকে বেঁচে থাকো এবং এটার থেকে বাঁচো। প্রত্যেকটি কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করে কাজ করো। অনেক সময় দেখা যায় অনেক আমল এরকমও হয় যেটা সাধারণত ভালো নজর আসে, কিন্তু এটা অনেক সময় শয়তানি উসওয়াস হয়ে থাকে, শয়তানির আর অন্যরকম দ্বিতীয় আমল যেটা, সেটা বাইর থেকে হয়ে থাকে। উপর থেকে তো ভালো নজর আসে, বাইর থেকে উপর থেকে ভালো দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক গুনার কাজ। এটার আসল যে অর্থ, সেটা আসল বিষয়টা থাকে চুপিয়ে থাকে। শয়তান বলে এটা করতে থাকো, হয়েছে বড় গুনাহ তো নাই, কিন্তু কাজটি করার পর তার যে পার্থক্য থাকে যে এই যে কাজটা আমি করে ফেললাম, সেটাতে যে কাজে আমি ফেঁসে গেলাম, এটা থেকে আমি বের হয়ে আসা মুশকিল হবে। একটার পর দুসরা, তারপর একটার পর একটা দ্বিতীয় গুনাহ করতে থাকে, একটার পর একটা করতেই থাকে গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার উপর যারা চলে তাদের যে বাহির দিক, যেটা বাহির দিকে যে খারাপ কাজ সেটার দিকেও নজর রাখে, ভিতরে যেটা হয় সেটার দিকেও তারা নজর রাখে, যে তাকওয়াশীল হয় এবং সেই দিকেও নজর রাখতে বলেছেন। প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। আল্লাহ তাআলা এইটার যে আছে গুনাহ আছে, সেটার থেকে যেন বেঁচে রাখে আমাদেরকে। শুধু বাহির দেখেই, শুধু বহির বিশ্ব, বহির আবরণটা দেখেই তোমরা এই কাজ করো না, যে দেখেই এটাকে দেখেই তুমি শুরু করে দেওয়া ঠিক হয় না। কিন্তু যেখানে শুভাতের কথা আছে সেখানে ভালোভাবে দেখে শুনে চিন্তা ভাবনা করে প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহ তাআলার সাহায্য এবং প্রার্থনা কামনা করো, এবং এই কাজেই আল্লাহ তাআলার যে ফজল সেটাতে বরকত হয় এবং খারাপ কাজ থেকে খারাপের যে বদ আসর হয়, খারাপ আচরণ হয়, সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এবং এইভাবে আল্লাহ তাআলা মানুষকে হেফাজতে রাখেন। দ্বিতীয় কথা হল এই, সেটাও আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি জীবনে, আপনার জীবনে প্রত্যেকটি কাজে তাকওয়াকে যদি সামনে রাখেন, তাকওয়া যদি না হয়, সেই দিকে যদি কদম পদক্ষেপ না হয়, যদি হালাল এবং হারামের যদি পার্থক্য না বুঝে শুনে করেন, তাহলে গুনার দিকে তোমরা ধাবিত হবে। যে গুনাই তোমরা করবে সেটা শাস্তি তোমাদেরকে পেতে হবে। এটা এই বাহানা কোনো কাজে আসবে না যে আমি জানতে পারি নাই, শুনতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা এর আগে এই আয়াতে, কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে অনেক লোক আপনারা তাদের খায়েশ মোতাবেক গুনাহ করে ফেলে, কিন্তু সেই গুনাহ করতেই থাকে। এই জন্য
হালাল এবং হারামের পার্থক্যকে বোঝার চেষ্টা করো, যে কাজ করতে খোদা বারণ করেছেন তা থেকে বিরত থাকো। ইসম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে স্পষ্ট করেছেন যে এই নির্দেশ সত্ত্বেও যদি তোমরা বিরত না হও আর ভুল পথে চলতেই থাকো, আর যারা ভুল পথে পরিচালিত করে তাদের কথা মানো এবং গ্রহণ করো, তাহলে এটি এমন পাপ যা তোমরা জেনে বুঝে করছো, বুঝে শুনে করছো। আর জেনে শুনে মানুষ যে পাপ করে সেই পাপ শাস্তিকে ডেকে আনে, শাস্তির আমন্ত্রণ, শাস্তিকে আমন্ত্রণ জানায় বা শাস্তির কারণ হয়। আল্লাহ তাআলা পাপ বা ইসম সম্পর্কে কোরআনে বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন, যার কতক এখানে আমি উপস্থাপন করব। সূরা আরাফে আল্লাহ তাআলা এই বিষয়টি এইভাবে ব্যাখ্যা করেছেন যে কুল ইন্নামা হারামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون তুমি বলো যে আমার প্রভু শুধু অশ্লীলতার বিষয়কে হারাম আখ্যায়িত করেছেন, আর তাও সেই অশ্লীলতা যা প্রকাশ্য এবং যা অপ্রকাশ্য থাকে। একইভাবে পাপ এবং বিদ্রোহকে আর আল্লাহর সাথে তাকে আল্লাহ শরীক করো, যাকে শরীক করার কোন যুক্তি বা বৈধতা নেই, আর আল্লাহ সম্পর্কে এমন কথা বলা তিনি হারাম করেছেন যে বিষয়ে তোমরা কোন জ্ঞান রাখো না। এই আয়াতে খোদা তাআলা নিজের এই কথাকে আরো স্পষ্ট করেছেন, সকল প্রকারের ভ্রান্ত এবং শয়তানি কর্মকাণ্ডকে ইসলাম কঠোরভাবে নিষেধ করে, কঠোরভাবে বারণ করে। এক মোমেনের জন্য সেই সমস্ত কাজের সন্ধানে থাকা উচিত যে কাজ মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, এবং সেই কাজ কেউ সেই কাজেরও জ্ঞান থাকা চাই যা খোদা থেকে মানুষকে দূরে নিয়ে যায়। এতে সন্দেহ নেই যে মানুষের কিছু ভুল কাজ তার দৃষ্টির আড়ালে থেকে যায়, আর শয়তান আদম সন্তানকে বিভ্রান্ত করার চেষ্টায় লেগে থাকে, এবং সেই সমস্ত পাপকে এবং ভ্রান্ত কাজকে সে আকর্ষণীয় করে তুলে এমন ভাবে আকর্ষণীয় করে তুলে ধরে যে আদম সন্তান সেটিকে আর পাপ মনে করে না, বরং নেক কর্ম মনে করে সেই কাজ সে করে। আর এরপর এমন পাপে নিমজ্জিত হয়ে যায় সে এবং সেই কাজ করা অব্যাহত রাখে। তাই খোদাতালা সাবধান করেছেন এখানে যে এই সমস্ত বিষয়গুলো হারাম, নিষিদ্ধ, এগুলো শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, যে আমার প্রভু অশ্লীল কথাবার্তাকে, অশ্লীল কার্যক্রমকে হারাম আখ্যায়িত করেছেন, তা প্রকাশ্য হোক বা অপকর্ম হোক বা প্রচ্ছন্ন আর গুপ্ত অপকর্ম হোক না কেন। আল্লাহ তাআলা বলেন যে অশ্লীল কার্যক্রম হারাম, কিন্তু কথার এখানে শেষ নয়, বরং অশ্লীল কার্যক্রম কোন কোনটি তাও তিনি চিহ্নিত করেছেন। আর একই সাথে এটি থেকে কিভাবে বিরত থাকা যায় বা এ ধরনের অশ্লীলতার চিকিৎসা কি, সুরাহা কি, তাও তিনি স্পষ্ট করেছেন। এর জায়গায় তিনি বলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা, অশ্লীল কার্যক্রম এবং অপছন্দনীয় বিষয় থেকে মানুষকে মুক্ত রাখে, বিরত রাখে। আর অশ্লীলতা এবং নির্লজ্জতা যেহেতু দৈনন্দিন বিষয়, দৈনন্দিন জীবনে তা মানুষের সামনে স্পষ্ট যে অশ্লীলতা কি। আর অশ্লীলতা মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, মানুষের প্রতি আকর্ষণ বোধ করে। তাই আল্লাহ তাআলা পাঁচ বেলার নামাজের মাধ্যমে তা থেকে বাঁচার এবং খোদার পথ সন্ধানের রীতি শিখিয়েছেন। হযরত মসীহ আলাইহিস সালাম বলেন যে নামাজ কি, নামাজ এক ধরনের দোয়া যা মানুষকে সকল প্রকারের অপকর্ম এবং অশ্লীলতা থেকে নিরাপদ রেখে পুণ্যের ভাগী করে এবং ঐশী নিয়ামতের উত্তরাধিকারী করে। বলা হয়েছে যে আল্লাহ শব্দ হল ইসমে আজম, অর্থাৎ খোদা সবচেয়ে বড় নাম। আল্লাহ তাআলা তার সমস্ত গুণাবলীকে আল্লাহ শব্দের অধীনস্থ রেখেছেন, আল্লাহ শব্দের অন্তর্ভুক্ত রেখেছেন বা অন্তর্গত রেখেছেন। এখন তোমরা, হুজুর বলছেন যে, মুসলিম আসলাম বলছেন যে একটু ভাবো, চিন্তা করো, নামাজের জন্য নামাজের সূচনা হয় আজানের মাধ্যমে, আর আজান আরম্ভ হয় আল্লাহু আকবার শব্দের মাধ্যমে। আল্লাহর নাম থেকে আরম্ভ করে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর পবিত্র নামেই তা সমাপ্ত হয়। ইসলামী ইবাদতেরই শুধু এই অহংকার করা সাজে যে এতে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহই একমাত্র উদ্দেশ্য, অন্য কিছু নয়। মুসলিম আসলাম বলছেন যে আমি জোর কণ্ঠে বলতে পারি যে এই ধরনের ইবাদত অন্য কোনো ধর্মে নেই। তাই নামাজ হল দোয়া যাতে আল্লাহ, যা খোদা তালার ইসমে আজম সবচেয়ে বড় নাম, তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। একইভাবে মানুষের ইসমে আজম বা সবচেয়ে বড় প্রশংসনীয় গুণ হল ইস্তেকামত। ইস্তেকামত শব্দের অর্থ হল নেকের উপর, পুণ্যের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা। হযরত মুসা আলাইহিস সালাম, হুজুর বলছেন যে যদি মুসা আলাইহিসের এই বাক্য নিয়ে আমরা ভাবি এবং চিন্তা করে যে মানুষের ইসমে আজম হল ইস্তেকামত বা দৃঢ়চিত্ততা, অর্থাৎ অব্যাহত সংগ্রাম করা সেই নামাজের সন্ধানে যা মানুষকে খোদার নিকটতর করে। আর মানুষ যখন খোদার নৈকট্য পায় তখন তাকে খোদা তালা না সেই নামাজ পড়ারও তৌফিক দান করেন যা শয়তানি আক্রমণ থেকে মানুষকে নিরাপদ রাখে, যা অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে, যা মানুষকে পুণ্যের বা নেকির উত্তরাধিকারী করে। বাহ্যিক এবং অন্তর্নিহিত বা অভ্যন্তরীণ পাপ এবং অশ্লীলতা থেকে মানুষ নিরাপদ থাকে, এমন নামাজ সম্পর্কে মুসলিম ইসলাম আমাদেরকে আরো সহজ পথ দেখিয়েছেন। তিনি বলেন নামাজ এমন একটি ইবাদত যার ফলে মানুষের ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হয়, নামাজ সেই ইবাদত যা কায়েম করলে সকল প্রকারের পাপ এবং অশ্লীলতা থেকে মানুষকে রক্ষা করা হয়, কিন্তু এ ধরনের নামাজ পড়া মানুষের নিজের সাধ্যের ভিতর নেই। মানুষ আর এটি খোদার সাহায্য এবং খোদার কাছে সাহায্য চাওয়া ছাড়া সম্ভব নয়। যতক্ষণ মানুষ দোয়ায় রত না থাকবে, এ ধরনের বিগলন এবং বিগলিত চিত্তে নামাজ পড়া সম্ভব নয়। তাই তোমাদের দিন রাত এক কথায় কোন মুহূর্ত তোমাদের জীবনের দোয়া শূন্য যেন না থাকে। সুতরাং খোদাতালার স্মরণ, খোদার জিকিরের মাধ্যমে আমাদের হৃদয়কে সমৃদ্ধ এবং পরিপূর্ণ করতে হবে, যেন পৃথিবীতে আজ অশ্লীলতা এবং নির্লজ্জতার যে দৃষ্টান্ত আমরা বা নজির বা যে দৃশ্য দেখছি তা থেকে যেন আমরা বিরত থাকতে পারি। এটি যদি না হয় তাহলে শয়তান মানুষকে এমন পাপের দিকে নিয়ে যায় যে শয়তানের জন্য যেই পাপের জন্য শয়তান নিজেই দায়ী এবং মানুষ তাতে ধীরে ধীরে ডুবতে থাকে, নিমজ্জিত হতে থাকে। আর এই পাপ আমাদের কর্মের পথে বাদ সাধে, একের পর এক মানুষ ভুলভ্রান্তির চোরাবালিতে ফাঁসতে থাকে, মানুষ খোদার অবাধ্য হতে থাকে। তাই বলা হয়েছে যে অবাধ্যতা থেকে তোমরা বিরত থাকো। যদি মানুষের ভিতর মানুষ যদি নিজের ভিতর এই সচেতনতা সৃষ্টি না করে, এই চেতনা সৃষ্টি না করে, তাহলে যত সীমা রেখা আছে, যত বিধিনিষেধ আছে, সবগুলোকে মানুষ লঙ্ঘন করবে। তুমি বুঝবে না যে কোন কাজ সঠিক এবং সুস্থ আর কোন কাজ ভ্রান্ত। অনেক নামাজি আছে যারা খোদার নির্ধারিত সীমারেখাকে লঙ্ঘন করছে। তাই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন যে সঠিক নামাজ পড়ার জন্য খোদাতালার সাহায্য, খোদাতালার কাছে খোদার সাহায্য এবং খোদার কাছে সাহায্য চাওয়া আবশ্যক। এর জন্য হৃদয়ে সর্বদা খোদা ভীতি বিরাজ করা চাই। সকল প্রকারের শেরেক বা পৌতলিকতা থেকে নিজেকে পবিত্র রাখা আবশ্যক। পরিস্থিতি যদি এমন হয় তাহলেই এক মোমেন, প্রকৃত মোমেন আখ্যায়িত হবে। আর অশ্লীল বা নির্লজ্জ কর্মকাণ্ড থেকে নিজেকে সে নিরাপদ রাখতে পারবে। সূরা বাকারায় আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো এই উভয়টি অনেক বড় পাপের কারণ, আর এতে মানুষের জন্য সামান্য উপকারিতাও আছে, কিন্তু উভয়টির পাপের যে দিক উপকারিতা থেকে অনেক বেশি বা ক্ষতি উপকারিতা থেকে অনেক বেশি। মদ এবং জুয়া সম্পর্কে বলা হয়েছে যে অনেক বড় পাপের কারণ। আবার বলছেন যে কিছু সামান্য উপকারিতা রয়েছে, আবার বলছেন যে এর পাপ অর্থাৎ ক্ষতিকর দিক উপকারী দিক থেকে অনেক বেশি ভয়াবহ। এবং শেষের দিকে বলেন যে আল্লাহ তার নির্দেশনা বলে তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা একটু বিবেক বুদ্ধি বা কাণ্ড জ্ঞান খাটো। তো স্পষ্ট করেছেন এখানে যে খোদা যা সৃষ্টি করেছেন প্রত্যেক সৃষ্টিরই উপকারী দিক আছে আর ক্ষতিকর দিকও আছে কোনো কোনো বিষয়ের। তাই স্মরণ রেখো যে বস্তুর উপকারিতা অপকারিতা থেকে বেশি, তা ব্যবহার থেকে বিরত থাকো। আর মদ এবং জুয়া এমন যা অনেক বড় পাপ, এতে এগুলোর কারণে অনেক বড় বড় পাপ হয়। কিছু উপকারী দিক থাকা সত্ত্বেও পাপের ক্ষেত্রে এই কারণে মানুষ সীমা লঙ্ঘন করে। ইসলাম শব্দের যে আভিধানিক অর্থ আমি তুলে ধরেছি, আর কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, অর্থাৎ যে পাপ করবে সে শাস্তি অবশ্যই পাবে। যদিও মদ এবং জুয়াতে কিছুটা উপকারী দিকও আছে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, তা সত্ত্বেও খোদা তাআলা স্পষ্টভাবে এটিও বলছেন যে তোমরা চিন্তা করো, ভাবো, আর এটি নিয়ে ভেবো না যে আমি কি আমি চেক করব যে এতে উপকারিতা আছে কিনা, এমন কথা ভাবার দরকার নেই। যা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তা হলো যদি আমি এইগুলো ব্যবহার করি বা এই কাজে মদ এবং জুয়ায় জড়িয়ে যাই, তাহলে পাপি আখ্যায়িত হব এবং শাস্তিযোগ্য হব। ইসমুহুমা আকবর বলে আল্লাহ তালা বলছেন যে এই অপরাধের শাস্তি পাবে, মদের এবং জুয়ার অপরাধের। এটি এমন পাপ যাতে একবার যদি মানুষ লিপ্ত হয় তাহলে সেই পাপে সে সীমা ছাড়িয়ে যেতে থাকে, জেনে শুনে সে গভীর গহ্বরে বা গর্তে নিপতিত হয়, একটা নেশা সৃষ্টি হয়, এক উন্মাদনা সৃষ্টি হয় এই উভয় কাজ করার জন্য মানুষের ভিতর, একবার যদি সে এই কাজে হাত দেয়। আর এভাবে বিদ্রোহ করে সে চরম শাস্তিকে আমন্ত্রণ জানায়। তো এই উভয় বিষয় এমন যা যাতে লিপ্ত হয়ে নিজের পবিত্র সম্পদকেও সে নষ্ট করে, আর শুধু সম্পদই নষ্ট করে না, বরং সে অবৈধ বা হারাম সম্পদকে পবিত্র সম্পদের সাথে মিশিয়ে সমস্ত সম্পদকে সে হারাম করে তোলে বা নিজের সম্পদ সে নষ্ট করে। মদাদি যে মদ পান করে সে মদের জন্য সম্পদ নষ্ট করে, স্বাস্থ্য ধ্বংস করে নিজের। কোরআনে অন্যত্র স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই সম্পর্কে নিষেধ করেছেন, বলেন যে মদ জুয়া এবং যে লটারির যে তীর, এগুলো সব পাপ, এগুলো উন্নত চারিত্রিক গুণাবলী থেকে মানুষকে বঞ্চিত করে, আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। সূরা মায়েদা আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউলকিয়া বাইনাকুম بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون واتيوا الله واتيوا الرسول وحذروا إن توليتم فاعلموا أنما على رسولنا بلاغ المبين حجر إيمان نشو نشتري مود جوا মূর্তি পূজা তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয়, এগুলো সব অপবিত্র শয়তানি কাজ, এগুলো থেকে বিরত থাকো যেন সফল কাম হতে পারো। নিশ্চয় শয়তান নেশা এবং জুয়ার মাধ্যমে তোমাদের ভিতর হিংসা বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে চায় এবং জিকরে ইলাহী আর নামাজ থেকে বিরত রাখতে চায়। সুতরাং এই নসিহতের পর তোমরা কি বিরত থাকবে এইসব থেকে? আর খোদা এবং রসুলের আনুগত্য করা পাপ থেকে বিরত থাকো, কিন্তু এরপরে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমাদের রসুলের দায়িত্ব হলো শুধু পয়গাম পৌঁছিয়ে দেয়া। আজকাল মদ জুয়া তো সর্বত্র এর গণ ব্যবহার রয়েছে, যেখানে বিধিনিষেধ রয়েছে ব্যবহারের সেখানেও এগুলো পর্যাপ্ত পাওয়া যায়। শুধু পাওয়াই যায় না, বরং এই সমস্ত দেশে পৃথিবীর কোন কোন দেশ থেকে শব্দ বুঝিনি কি বলেছেন হুজুর, প্রত্যেক সার্ভিস স্টেশনে প্রত্যেক বড় দোকানে কোনো না কোনো ভাবে জুয়ার কারখানা দেখা যায়। সেরেকের যতটুকু সম্পর্ক আছে, বাহ্যিক প্রতিমা পূজা না থাকলেও মানুষ বিভিন্ন ধরনের প্রতিমা পূজা করছে, বাহ্যত ইমান আনা সত্ত্বেও অনেক এমন বিষয় আছে যার প্রতি মানুষ ভ্রুক্ষেপ করে না, পরোয়াই করে না, আর এগুলো প্রতিমা পূজা। আর এই প্রতিমা, এই মূর্তি ইবাদতের পথে বাধা সাধে, নামাজের পথে বাধা সৃষ্টি করে, নামাজ যা অশ্লীলতাকে দূর করে সেই নামাজের পথে এই প্রচ্ছন্ন বা গুপ্ত শির্ক বাধার কারণ হয়। আর তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় কিভাবে হয়, আজকাল লটারির একটি রূপ, এতেও মানুষ লাগামহীনভাবে লিপ্ত হচ্ছে, পরোয়া করে না এবং লটারি টিকিট ক্রয় করে, আর এটিও নিষিদ্ধ। খোদা তাআলা বলছেন এইগুলো সব শয়তানি কর্মকাণ্ড। তাই এক প্রকৃত মোমেনের দায়িত্ব হল ইবাদতে অবিচল এবং অটল অনড় থাকা, আর অবিচলতার সাথে নেক কর্ম করা, পাপ এবং মন্দ কর্ম থেকে বিরত থাকা, এটি স্থায়ী অভ্যাস হওয়া উচিত। আর এটি এই অভ্যাস তখন সৃষ্টি হবে যদি খোদা তালার স্মরণ এবং নামাজের প্রতি মানুষের মনোযোগ থাকে। এরপর পূর্ণ নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি এবং পাপ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় এইভাবে নির্দেশ দিয়েছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। নেক কর্ম এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পরের সাথে সহযোগিতা করো, আর পাপের কর্মে এবং সীমা লঙ্ঘনে সহযোগিতা করো না, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। এটি ইসলামের আকর্ষণীয় এবং অনুপম শিক্ষা। প্রথমে বলা হয়েছে যে শত্রু যদি সীমা লঙ্ঘন করে এবং জুলুমের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তুমি কখনো অন্যায় করবে না। আবার বলা হয়েছে নেকি এবং পুণ্যের কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করতে হবে। প্রকৃত মোমেন, প্রকৃত তাকওয়া এক মোমেনের হৃদয়েই থাকে, আর তাই পুণ্যের পুণ্যকর্মে নেকির কাজে তাকওয়াতে দৃষ্টিতে রেখে সহযোগিতা করা উচিত। আর তাকওয়া বা খোদাভীতি নেকির বীজকে, নেকি বা পুণ্যকে বৃদ্ধি করতে থাকে, বৃদ্ধি করে। এক মোমেনকে এই কাজে সবসময় বা নেকির প্রসার এবং প্রচারের কাজে সবসময় রত থাকা উচিত। যদি কোনো কিছু থেকে বিরত থাকতে হয় মোমেনকে, তাহলে তা হল পাপ এবং সীমা লঙ্ঘন। এমন কাজ মোমেন করতেই পারে না, এমন পাপ করতেই পারে না, অর্থাৎ জেনে শুনে মোমেন কোনো পাপ করতে পারে না। যারা সীমা লঙ্ঘন করে পাপের ক্ষেত্রে, তারা তাদের মনেই থাকে না যে তারা কি করছে। তারা জুলম এবং অন্যায়ের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা ইসম এবং অদওয়ান, অর্থাৎ গুনাহ, এমন গুনাহ যা বারবার করা হয়, তা থেকে যদি বিরত না হও বা জুলম বা অন্যায় থেকে যদি বিরত না হও, তাহলে স্মরণ রেখো যে খোদা তাআলা শাস্তি প্রদানে বা শাস্তি দানে কঠোর। ইসলামের এই আকর্ষণীয় অনুপম শিক্ষা সত্ত্বেও ইসলাম অপবাদ আরোপ করা হয় যে ইসলাম জুলম এবং অত্যাচারের মাধ্যমে প্রসার এবং প্রচার হয়েছে। আর প্রায় সময় পৃথিবীর কোনো না কোনো দেশে এই ধরনের বিষয় বলতে দেখা যায়, শোনা যায়। কিন্তু আজকাল আমরা দেখছি যে আমরা পাশ্চাত্যে কি হচ্ছে, ইরাক এবং অন্যান্য দেশের উপর যে জুলম এবং অত্যাচার হচ্ছে সেগুলো দেখুন। ইরাকের উপর যে জুলুম করা হয়েছে, তার যে পাবলিক ইনকোয়ারি হচ্ছে, অনেকেই স্বীকার করছেন আজকাল যে এই অন্যায় করা হয়েছে ইরাকিদের উপর। কিন্তু তা সত্ত্বেও অনেকে বলছেন যে ঠিক যা করা হয়েছে ঠিকই ছিল, এখানে অনেকে এই কথাও বলে আবার। কিন্তু ইসলাম বলে যে তাকওয়া এটি নয়, যেখানে ভুল করেছ বা ভুল হয়ে গেছে সেই ভুল স্বীকার করো, আর যেখানে মীমাংসার প্রয়োজন, শান্তি প্রতিষ্ঠার দরকার, নেক কাজের সহযোগিতার প্রয়োজন, সেখানে তাকওয়ার পন্থা অবলম্বন করো এবং নেকি এবং পুণ্যের সততার প্রসার করো, প্রচার করো, আর সীমালঙ্ঘন থেকে তুমি বিরত থাকো। যদি এটি না হয় তাহলে মোমেন এটি মোমেনের জন্য খোদার শাস্তিকে শাস্তির কারণ হয়, যেখানে অন্যের সাথে ব্যবহারের এত জোরালো শিক্ষা এবং নির্দেশ রয়েছে সেখানে স্বজনদের জন্য কি শিক্ষা। এ সম্পর্কে মুসলিম ইসলাম জামাতকে নসিহত করতে গিয়ে বলেন যে রীতি যা হওয়া উচিত তা হল দুর্বল ভাইদের সাহায্য করা, দুর্বল ভাইদের সাহায্য করা উচিত, তাদের শক্তি যোগানো উচিত, মদত যোগানো উচিত। কত অপছন্দনীয় কথা যে দুই ভাই একজন সাঁতার কাটতে জানে, দ্বিতীয় জন সাঁতার জানে না, তাহলে প্রথম জনের জন্য এটি কি আবশ্যক নয় যে দ্বিতীয় ভাইকে ডুবা থেকে রক্ষা করবে, নাকি তাকে সে ডুবতে দেবে? তাকে ডুবা থেকে নিমজ্জিত থেকে বাঁচানো তার জন্য আবশ্যক। সে কারণে কোরআনে আছে যে তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া, দুর্বল ভাইয়ের বোঝা বহন করো, ব্যবহারিক ইমানি এবং অর্থনৈতিক যে দুর্বলতা আছে সেক্ষেত্রেও তাদের সাহায্য করো, দৈহিক দুর্বলতার চিকিৎসা করো। কোন জামাত ততক্ষণ জামাত আখ্যায়িত হতে পারে না যতক্ষণ পর্যন্ত দুর্বলদেরকে শক্তিশালীরা সাহায্য না করবে। আর এটি যেভাবে হতে পারে তা হল তাদের দুর্বলতাকে গোপন রাখা উচিত। সাহাবাদের জন্য এটি শিক্ষা ছিল যে নতুন মুসলমানদের দুর্বলতা দেখে তোমরা বিরক্ত হবে না, কেননা তোমরাও তো প্রথম থেকে দুর্বল ছিলে। তাই বড়দের উচিত ছোটদের সেবা করা এবং ভালোবাসা এবং স্নেহের আচরণ করা। মুসলমান ইসলাম বলছেন দেখো সেই জামাত জামাতই আখ্যায়িত হতে পারেন যারা পরস্পরকে খায়, আর চারজন একাত্রে বসলে গরিব ভাইয়ের গীবত করে এবং দুর্বলতা নিয়ে আলোচনা করে, আর দুর্বল এবং অনাথদের তুচ্ছতা ছেলে দৃষ্টি দেখবে। এটি এমনটি হওয়া উচিত নয়, বরং মানুষ যখন একত্রিত হয় তখন তাদের শক্তিশালী হওয়া উচিত, ঐক্য সৃষ্টি হওয়া উচিত, এর ফলে ভালোবাসা সৃষ্টি হয় এবং বরকত এবং কল্যাণের কারণ হয় তা। কেন চারিত্রিক গুণাবলীকে বৃদ্ধি করার চেষ্টা হয় না? আর এটি তখনই সম্ভব যদি পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা মার্জনা সম্মান এবং স্নেহের শিক্ষা প্রচার করা হবে এবং সবকিছুর উপর দয়া মায়া ভালোবাসা এবং দুর্বলতা ঢাকাকে প্রাধান্য দিতে হবে। ছোট ছোট বিষয়ে এত কঠোরভাবে ধৃত করা উচিত নয় যা মনোমালিন্যের কারণ হতে পারে। পরস্পর পরস্পরের প্রতি যদি সহানুভূতিশীল হয় তাহলে জামাত সৃষ্টি হয়, দুর্বলতা ঢাকলেই জামাত সৃষ্টি হয়। যদি এই অবস্থা সৃষ্টি হয় তাহলে এক দেহ হিসাবে মানুষ পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় হয়ে যায়, আর পরস্পরকে ভাইয়ের তুলনায় মানুষ বেশি শ্রদ্ধা করা শিখে। এইভাবে খোদা তাআলা সাহাবাদেরকেও ভ্রাতৃত্বের নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন কোরআনে করিমে। আল্লাহ তাআলা বলছেন যদি স্বর্ণের পাহাড়ও যদি তারা খরচ করত সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হতো না যা রাসূলুল্লাহর মাধ্যমে তারা লাভ করেছেন। একইভাবে খোদায় জামাত সৃষ্টি করেছেন, আর এই ধরনের ভ্রাতৃত্ব বোধ আল্লাহ তাআলা এই জামাতের ভিতর সৃষ্টি করবেন। সুজুর বলছেন যে এগুলো সেই উন্নত নৈতিক গুণাবলী যা নেকি এবং তাকওয়ার ক্ষেত্রে মানুষকে উন্নত করে এবং পাপ থেকে এবং গুণা থেকে বিরত রাখে। ইবাদতের মাধ্যমে যখন খোদার নৈকট্য লাভ হয় তখন এই অন্যত নৈতিক চরিত্রের নৈতিক গুণাবলীর মাধ্যমে মানবাধিকার প্রদানের সচেতনতা মানুষের ভেতর সৃষ্টি হয়। এরপর অনেক বড় একটি পাপের প্রতি আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে এ নির্দেশ দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিন আযওয়ান ইন্না বাযা যান ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে যারা ঈমান এনেছো, তোমরা কুধারণা থেকে বিরত থাকো, কেননা কোনো না কোনো কুধারণা পাপের কারণ হয় আর ছেদ্রান্বেষণ করো না। তোমরা পরস্পরের গিবোধ করবে না, পরচর্চা করবে না। তোমাদের কেউ কি নিজ মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তোমরা স্বভাবতই এটিকে চরমভাবে ঘৃণা করো, আর আল্লাহ তাকে অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এবং বারবার দয়া প্রদর্শন করেন। আল্লাহ তাআলা মোমেনদের ভিতর ভালোবাসা এবং প্রেম প্রীতি আর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে চান। এটি পরস্পরের প্রতি যদি ভালো ধারণা থাকে তাহলেই সৃষ্টি হয়। তাই বলা হয়েছে কুধারণা থেকে বিরত থাকো। কুধারণা পাপের দিকে মানুষকে নিয়ে যায়, পাপের দিকে ঠেলে দেয়, যা শুধু মানুষের নিজের জন্যই ক্ষতিকর নয়, এটি এমন একটি পাপ কুধারণা যা সামাজিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মানুষের হৃদয়ে দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়। আল্লাহ তাআলা এটিকে অনেক বড় পাপ আখ্যায়িত করেছেন, কুধারণা করা, অন্য সম্পর্কে বজ্জনী করা। এটি এমন একটি পাপ যা মানুষ অহমিকার বশবর্তী হয়ে অনেক সময় করে। আবার আল্লাহ তাআলা বলছেন যে তাজাসুস করো না বা ছেদ্রান্বেষণ করো না, আর এটিও কুধারণার ফলেই সৃষ্টি হয়। মানুষ যখন কারো দুর্বলতা সন্ধান করে, ছেদ্রান্বেষণ করে এবং এরপর তার নিজের কথার যখন সত্যায়ন সে খুঁজে পায় না, কোনো সত্য কিছু থাকে না, কিন্তু নিজের কুধারণাকে ভিত্তি করেই সে পাপের অন্ধকারে আরো নিমজ্জিত হতে থাকে। আর অনেক সময় এক্ষেত্রে সে এতটা অন্ধ হয়ে যায় যে আশ্চর্য হতে হয়, দেখে অনেকের অবস্থা দেখে আশ্চর্য হতে হয় যে অনেক অনেক আছে বড় বড় শিক্ষিত, তারা সেবাও করছে, খেদমতও করছে, কিন্তু এমন কথা বলে বসে যা অজ্ঞ এবং জাহেল মহিলারাও বলে না। ছোট ছোট অভিযোগ আপত্তিকে এত বেশি হৃদয়ে গেঁথে রাখে, বরং মনে করে যে এর তুলনায় আমাদের জীবনের আর বড় কোনো উদ্দেশ্যই নেই। আর এভাবে নিজের কাজকর্মের শুধু ব্যাঘাতই করছে না, এমন কথা ভেবে বা চিন্তা করে, বরং নিজের জীবনকেও তারা দুর্বিষহ করে তোলে। বরং যার বিরুদ্ধে অভিযোগ থাকে তার জীবনকেও তারা দুর্বিষহ করে তোলে। আর অনেক সময় এমন বিষয় আমার কাছেও আসে, কিন্তু তদন্ত করে যখন দেখি দেখা যায় যে কিছুই নয়, সামান্য কথা ছিল বা সামান্য কোনো বিষয় ছিল যা নিয়ে এসব কিছু হচ্ছে। তো অনেক বিষয় এমন আছে যার অনেক সময় অভিযোগকারীর সাথে সরাসরি কোনো সম্পর্কই থাকে না, কোনো কথা শুনে একদিক থেকে এক কথা শুনল, দুর্বলতা সন্ধানের বা ছেদ্রান্বেষণের অভ্যাস আছে, তাই সেই ব্যাপারে গবেষণা এবং তদন্ত আরম্ভ করে, আর যেই এরপর যেই তথ্যই হাতে আসে তার সাথে নিজের পক্ষ থেকে আরো অনেক কিছু যোগ করে আর তা প্রচার করে। কারো সম্পর্কে যখন এইভাবে কথা বলা হয় ধারণার বশবর্তী হয়ে এবং সেই কথা ছড়ানো হয়, তখন সেই ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেই কারণে সেই সমাজে যেখানে কথা ছড়ানো হয় প্রত্যেক ব্যক্তি তার দিকে তীর্যক দৃষ্টিতে তাকায়, এমন ভাবে দেখে যেন সে অনেক বড় পাপী। এমন ব্যক্তি অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যেমন ব্যক্তি অনেক সময় আত্মগোপন করে, আচ্ছা মানুষের সামনে আসার সাহস করে না সে আর। সুতরাং এটি এমন একটি পাপ কুধারণা যা থেকে আল্লাহ তাআলা কঠোর ভাবে নিষেধ করেছেন। প্রত্যেক আহমদীকে এটি পরিহার করা উচিত। গীবত আরেকটি পাপ অর্থাৎ পরচর্চা, এর ফলে সংশোধন না হয়ে সমাজে অশান্তি নেমে আসে। আল্লাহ তাআলা এই নোংরা কাজের চিত্র অঙ্কন করতে গিয়ে বলেন যে তোমরা তো অনায়াসেই গীবত করে বসো আর উপভোগ করো, তোমরা পরচর্চা করাকে কারো সম্পর্কে বিশদগার করা ছিল করেছ, কিন্তু স্মরণ রেখো যে এটি এমন একটি নোংরা কাজ, এমন একটি ঘৃণ্য কাজ যে যেন তোমরা নিজের মৃত ভাইয়ের মাংস খেয়েছ। কে আছে যে সেও আপন ভাইয়ের, আপন মৃত ভাইয়ের মাংস খাওয়াকে ঘৃণা করবে না? গীবত বা পরচর্চা এটি কারো দোষ, কারো দুর্বলতা তার অবর্তমানে বলে বেড়ানো। সুতরাং যদি সংশোধন চাও, যে ব্যক্তির বিরুদ্ধে তোমার কোন ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে নির্জনে নিভৃতে তাকে বোঝাও যেন তার সংশোধন হতে পারে। এরপরে যদি সে না বোঝে, তাহলে সংশোধনের জন্য সংশ্লিষ্ট অহদাদার আছে, জামাতের কর্মকর্তা আছে, আমির পর্যন্ত যেতে পারো। যদি তুমি এরপরও আশ্বস্ত না হও কোনো কারণে, তাহলে হুজুর বলছেন যে আমার কাছে তোমরা পয়গাম পৌঁছাতে পারো, আমার কাছে কথা পৌঁছাতে পারো। অনেকে আমার কাছে অভিযোগ লিখে পাঠায়, কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তাদের অভিযোগ থেকে যে সংশোধনের পরিবর্তে এরা হৃদয়ের যে বিষ আছে সেই বিষোদ্গার করছে তারা। এরপর প্রায় সময় অভিযোগকারী নিজের নাম প্রকাশ করে না চিঠিতে, শুধু লেখে যে আমি একজন আহমদি বা একজন সহানুভূতিশীল ব্যক্তি, বা এমন নাম এবং ঠিকানা লেখে চিঠিতে যা কাল্পনিক, যার যা ভ্রান্ত, যা ভুল, যার বাস্তবে কোনো এমন অস্তিত্বই নেই। এমন মানুষ কারো বিরুদ্ধে আমার হৃদয়ে কারোর বিরুদ্ধে ভুল ধারণা সৃষ্টিরই চেষ্টা করে, আর এক্ষেত্রে তারা সফল হয় না। কেননা নাম গোপন করার কারণে স্পষ্টভাবে বোঝা যায় যে এর ভিতর কোন প্রকৃত সহানুভূতি নেই, বরং সে চায় যে কারো পজিশন খারাপ হোক। তো এমন চিঠিতে প্রায় ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এমন চিঠির ভিত্তিতে। কেননা আমার কাজ হল ইনসাফের দাবি মোতাবেক প্রথমে তদন্ত করি, আর যে ব্যক্তির নাম এবং ঠিকানাই নেই তার কথার ভিত্তিতে তদন্ত কিভাবে করা সম্ভব। আর কেউ যদি এমন শাস্তিও পায়, এমন ব্যক্তির বিরুদ্ধে আমার হৃদয়ে কখনো ঘৃণা সৃষ্টি হয় না, বরং আমি দুঃখিত হই, আনন্দিত যে এক আহমদি অন্য কারো কারণে শাস্তি পেয়েছে। তাই এক আহমদিকে সবসময় স্মরণ রাখতে হবে যে খোদা তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ তাকওয়া, বা খোদাকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন এবং বারবার দয়ার সাথে মানুষের দিকে দৃষ্টি দেন। যাদের ভিতরে এ ধরনের কুধারণার, ছিদ্রান্বেষণ বা পরচর্চার বা গীবতের বদভ্যাস আছে, নিজ হৃদয়কে আপনারা খতিয়ে দেখুন, আত্মবিশ্লেষণ করুন, আত্মজিজ্ঞাসা করুন, খোদাকে ভয় করুন, আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চান। আল্লাহ তাআলা বলছেন যে অনুশোচনা নিয়ে যদি আমার কাছে আসো, তাহলে আমি তোমাদের তওবা গ্রহণ করব এবং তোমাদের প্রতি দয়াদ্র হব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি যখন মানুষ উম্মাদের মতো কুধারণা করা আরম্ভ করে, প্রথম স্তরেই যদি মানুষ ভুল করে তাহলে গন্তব্যস্থলে পৌঁছা কঠিন। কুধারণা অনেক বড় একটি পাপ, অনেক পুণ্য থেকে, পাপ নেকি থেকে মানুষকে বিরত রাখে, এবং মানুষ এক পর্যায়ে এমন স্তরে পৌঁছে যায় যে খোদা সম্পর্কে মানুষ কুধারণা আরম্ভ করে। মুসলিম ইসলাম আরেক জায়গায় বলছেন যে কুধারণা সত্যের মূলকে কেটে দেয়, তাই তোমরা এটি থেকে বিরত থাকো আর সিদ্দিকের পরাকাষ্ঠা অর্জনের জন্য দোয়া করো। তিনি আরো বলেন যে অনেক পাপ এত সূক্ষ্ম হয়ে থাকে যে মানুষ সেই পাপে নিমজ্জিত হয় কিন্তু বুঝে না। মানুষ যৌবন থেকে বৃদ্ধ বয়সে উপনীত হয় কিন্তু বুঝতেই পারে না যে সে পাপ করছে। যেমন অভিযোগের একটা অভ্যাস আছে, অভিযোগ আপত্তি করার অভ্যাস আছে, এমন মানুষ এটিকে তুচ্ছ এবং সামান্য বিষয় মনে করে, কিছুই মনে করে না, অথচ কোরআনে কারিমে এটিকে অনেক বড় পাপ আখ্যা দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ তাআলা এটি থেকে অসন্তুষ্ট হন, এমন কথা বলাতে আল্লাহ অসন্তুষ্ট হন যার ফলে ভাইয়ের তুচ্ছ তাচ্ছিল্য হয়, বা এমন কাজ করে যার ফলে ভাইয়ের ক্ষতি হতে পারে। এক ভাই সম্পর্কে এমন কথা বলা যার মাধ্যমে তার অজ্ঞ এবং নির্বোধ হওয়া প্রমাণিত হয় বা তার এইসব এইসব কিছুই পাপ
নেওয়ার তো উপযুক্ত তৌফিক দান করুন এবং ভালো আমল করার তৌফিক দান করুন এবং বেহেস্ত হাসিল করার রাস্তা উপায় পান। আজকেও একটি দুঃখজনক ঘটনা রয়েছে, মুকাররম সামিউল্লাহ সাহেব এবং মুকাররম মুমতাজ আহমদ সাহেব শাহজাদপুরের, উনাকে 3 ফেব্রুয়ারি শাহজাদপুরে শহীদ করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার একটি দোকান ছিল, সেখানে ইলেকট্রিকের দোকান, বিকেলে এটা বন্ধ করে ফেরত আসতেছিল বাসার দিকে। সেখানে 2টা মোটরসাইকেল আহরি এসে মোটরসাইকেল করে এসে ওনাকে গুলি করে প্রথমে রাস্তা জিজ্ঞেস করছে, একজন রাস্তা জিজ্ঞেস করছেন রাস্তা কোন দিকে যাবে, আরেকজন ওই সময় ওনাকে গুলি করে শহীদ করা হয়েছে। 15 সাল ওনার বয়স ছিল। উনি একজন সেক্রেটারি ইসলাম সাদ এবং সেক্রেটারি দাওয়াতুল্লাহ এবং আনসারুল্লাহর নায়েব ছিল এবং অনেক খেদমত করেছে জামাতের। আতফালের দায়িল্লাহ ছিল এবং কোন মুখালেফত ছাড়াই সে সবসময় তবলিগ করতে থাকতেন। জামাতের প্রশ্ন উত্তর সবার মধ্যেও সে অংশ নিতেন এবং ভালো রুহানি ছিল, ভালো ইনসান ছিল, ভালো এবং ওসিয়তকারী ছিল এবং শাদী ছিল, বিবাহিত ছিল, 3 বেটি এবং 1 বেটা ক্যানাডায় রয়েছেন। দ্বিতীয় স্ত্রীর ক্যানাডাই ছিল, ওনার পাশেই আছিল। আল্লাহ তাআলা ওনাকে শহীদকে সেই রুহানি জান্নাতুল ফেরদৌস দান করুন এবং ওনার যারা বংশধর রয়ে গেছেন তাদেরকে এবং আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করুন এবং হাফেজ ও নাসির হন তাদের। নামাজের পরে ইনশাআল্লাহ আমি জানাজা গায়েব আদায় করব।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر